বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। যা কিছু আকাশ মণ্ডলিতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 7 নভেম্বর, 22 কার্তিক এবং ফার্সি 16 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে আর সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে দায়েশ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরানের প্রতি সন্ত্রাস বিরোধী বিশ্ব সংস্থার আহ্বান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরাধে বাংলাদেশের নারী ও প্রবাসীদের ভোগান্তি বৃদ্ধি সম্পর্কে একটি প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার বাজার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের তৈরি বাবার 373 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পঞ্চম প্রজন্মের চৌকোর জঙ্গি বিমানও ধ্বংস সক্ষম, কমান্ডার সাবাহি ফারদের মন্তব্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে 43% মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে, নতুন জনমত জরিপের তথ্য। জনগণকে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি সঞ্চয় হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ ওয়াইসি বলেছেন সে দেশের কোন দলই চায় না সংখ্যালঘু মুসলিমদের কোন নেতৃত্ব তৈরি হোক। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইরানের সেনাবাহিনীর এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্ড বলেছেন রাডার ফাঁকি দিতে সক্ষম জঙ্গি বিমান এবং ড্রোনকেও ধ্বংস করতে পারে বাবার 373। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গতকাল দেশে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বাবার 373-র উন্নত সংস্করণ উদ্বোধন করেছে। এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রসঙ্গে সাবাহি ফার্দ আরও বলেন, বিশ্বে আর মাত্র একটি দেশের কাছে বাবা 373-র উন্নত সংস্করণের সমপর্যায়ের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমানকেও আঘাত করা সম্ভব, যেগুলো রাডার ফাঁকি দিতে অত্যন্ত পারদর্শী। তিনি বলেন, আমরা এই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে পরীক্ষা সম্পন্ন করেছি। 43,000 ফুট উঁচুতে থাকা ড্রোনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে। সবাই ফার্ড জানান, ইরান ছাড়া আর মাত্র একটি দেশের কাছে এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। অন্য দেশগুলো যদি এই ব্যবস্থা তৈরি করতে চায় তাহলে তাদের আরও 20 বছর সময় লাগবে। ইরান ক্রমান্বয়ে এই ব্যবস্থার পাল্লা বাড়িয়েছে বলে জানান এই কমান্ডার।
ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আলী গুদারজি বলেছেন, গত 45 দিনের সীমান্ত থেকে প্রায় 600 যুদ্ধাস্ত্র উদ্ধার করা হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনা 26% বেড়েছে। তিনি আজ ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের সীমান্ত পরিদর্শনের সময় এ তথ্য জানান। গুদারজি বলেন, সীমান্তরক্ষীরা অস্ত্র ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত কয়েকটি চক্রকে নিষ্ক্রিয় করে দিতেও সক্ষম হয়েছেন। ইরানের সাম্প্রতিক নৈরাজ্য ও বিশৃঙ্খলার সঙ্গে আমেরিকা, ইহুদিবাদী ইসরায়েল ও তাদের অনুগতরা জড়িত বলে তিনি জানান। বিশ্লেষকরা বলছেন, ইরানে সহিংসতা ছড়িয়ে দিতে সীমান্ত পথে অস্ত্র পাঠানোর চেষ্টার সঙ্গেও সাম্রাজ্যবাদী শত্রুরা জড়িত, কারণ দেশে গোলযোগ শুরু হওয়ার পর সীমান্তে অস্ত্র চোরাচালানিদের তৎপরতা অনেক বেড়ে গেছে। ইরানে মহিলা পুলিশের হেফাজতে একজন নারী অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করার পর থেকে এই অজুহাতে সহিংসতা ও নৈরাজ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীও এই পরিস্থিতিকে অপব্যবহার করে হামলা চালানোর চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে শতকরা 43% মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে। নতুন এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। এই পরিস্থিতি আরও কঠোর হয়েছে মূল্যস্ফীতির কারণে। মার্কিন টেলিভিশন এবিসি নিউজ এবং দৈনিক ওয়াশিংটন পোস্ট যৌথভাবে এ জরিপ পরিচালনা করেছে। স্থানীয় সময়ে গতকাল রোববার জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন নাগরিকদের অর্থনৈতিক দৈন্যদশা প্রেসিডেন্ট বাইডেনের আমলে দ্বিগুণ হয়েছে। শুধু তাই নয়, আগামীকাল মঙ্গলবার আমেরিকায় যে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অসন্তুষ্টি ডেমোক্রেটিকদের ভরাডুবির কারণ হতে যাচ্ছে। জরিপে অংশ নেওয়া শতকরা 43% মানুষ বলেছে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে। শতকরা 39% বলেছে গত 2 বছর ধরে তাদের একই রকম আছে এবং শতকরা 18% দাবি করেছে অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবিতে ইতালির রাজধানী রোমের রাজপথে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহের অবসান ঘটানোর জন্য ইতালি সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি রাশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপনেরও দাবি জানান তারা। বিক্ষোভ মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেন, যাতে দেশটির শ্রমিক ইউনিয়নের নেতারা এবং ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ছিলেন। এছাড়া বহুসংখ্যক ছাত্র ও মানবাধিকার কর্মীও বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষোভকারীরা যেসব ব্যানার ব্যবহার করেন তাতে শান্তি চাই, সহিংসতা নয় এমন স্লোগান লেখা ছিল। এছাড়া ইউক্রেনকে যথেষ্ট অস্ত্র দেওয়া হয়েছে, আমরা যুদ্ধ চাই না, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নয়, কূটনীতি কোথায়, এমন ধরনের নানা স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড বহন করে বিক্ষোভকারীরা। এই বিক্ষোভে ইতালির সাবেক প্রধানমন্ত্রী এবং ফাইভ স্টার পার্টির নেতা জিসেপে কোন্তে উপস্থিত ছিলেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। জনগণকে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি সঞ্চয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলায় সবাইকে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি সঞ্চয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ ব্যবহারে সীমিত হতে হবে যাতে অল্প করে খরচ করা যায়। একই সঙ্গে খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিজস্ব অর্থায়নে দেশের 25টি জেলায় নবনির্মিত 100টি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে সেখানে আপনাদের সবাইকে একটু সতর্ক হতে হবে। খাদ্য উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করে সরকার প্রধান বলেন, প্রতিটি এলাকার খালি জমিতে আবাদ বাড়াতে হবে, খাদ্য উৎপাদন বাড়াতে হবে, ফলমূল তরিতরকারি যেটাই সম্ভব সেটাই উৎপাদন করার পাশাপাশি গবাদি পশু পালনেও সবাইকে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে তার ধাক্কা যেন বাংলাদেশকে খুব বেশি ক্ষতি করতে না পারে, কারণ আঘাতটা লাগবেই, পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ, তাই প্রস্তুতি নিলে আঘাতটা কম লাগবে।
আমি মনে করি এই সেতু নির্মাণের ফলে প্রত্যেকটা অঞ্চলে আর্থসামাজিক উন্নতি আরো ঘটবে, নিজেদের সঞ্চয় বাড়াতে হবে, তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ যা যা ব্যবহার সেই ব্যবহারগুলি সীমিত করতে হবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা এবং রাজ্যের সাবেক মন্ত্রী মোহাম্মদ আজম খানের দায়ের করা এক আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট ভারতের নির্বাচন কমিশন বা ECIকে নোটিশ জারি করেছে। ওই আবেদনে রাজ্যের রামপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য কমিশনের পক্ষ থেকে জারি করা গত 5 নভেম্বরের প্রেস নোটকে চ্যালেঞ্জ করা হয়েছে। আগামী 9 নভেম্বর শুনানির জন্য বিষয়টি পোস্ট করে বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির সমন্বিত বেঞ্চ উত্তরপ্রদেশ রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল গরিমা প্রসাদকে অন্তর্বর্তী সময়ের নির্দেশনা নিতে বলেছেন। সমাজবাদী পার্টির নেতা আজম খানকে 2019 সালে ঘৃণাসূচক বক্তব্যের মামলায় রামপুর আদালত সম্প্রতি দোষী সাব্যস্ত করেছে। 2019 সালের লোকসভা নির্বাচনের সময় আজম খান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তৎকালীন রামপুর DM অঞ্জনেয় কে সিং এর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেন। গত 27 অক্টোবর তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, এখানে বিজেপি হোক, কংগ্রেস হোক, আপ হোক, তারা কখনো চায় না যে সংখ্যালঘু মুসলিম সমাজ একটি রাজনৈতিক স্থান পাক। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি MP বলেছেন, কোন দলই চায় না যে সংখ্যালঘু মুসলিমদের কোনো নেতৃত্ব তৈরি হোক, তাদের দাবি রাখতে চায়। সাম্প্রতিক উপনির্বাচনের ফল প্রসঙ্গে ওয়াইসির দল মিমকে বিজেপির বি টিম বলার জবাবে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন। এ প্রসঙ্গে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি MP বলেন,
অল্পসংখ্যক সমাজ মুসলমান কো কবি ভি ভারত কি রাজনীতি মে সব পার্টি কি ইনকো ইনকা
তিনি বলেন, ভারতীয় রাজনীতিতে সমস্ত দল যেমন বিজেপি, কংগ্রেস, আপ, সমাজবাদী পার্টি, RJD সকলেই চায় যে সংখ্যালঘু মুসলিমদের যাতে কণ্ঠ না তৈরি হয়, তাদের নেতৃত্ব তৈরি না হয় এবং তাদের এভাবে দাবিয়ে রাখতে চায়। তিনি আরো বলেন,
বিজেপি হোক, কংগ্রেস হোক, আপ হোক, কবি নেই চাতে কি অল্পসংখ্যক সমাজ কা মুসলমান এক পলিটিক্যাল উসকি এক ভয়েস উঠে, উসকি এক স্পেস মিলে, উসকা এম্পাওয়ারমেন্ট হোক।
তিনি বলেন, এখানে বিজেপি হোক, কংগ্রেস হোক, আপ হোক, তারা কখনো চায় না যে সংখ্যালঘু মুসলিম সমাজ একটি রাজনৈতিক স্থান পাক, তাদের ক্ষমতায়ন হোক, তারা সুবিচার পাক, তারা তাদের অংশ পাক। গত 3 নভেম্বর 6টি রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে গতকাল 6 নভেম্বর রোববার। উপনির্বাচনে বিহারের গোপালগঞ্জ আসনের ফল নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান লং মার্চ মঙ্গলবার থেকে আবার শুরু করার সিদ্ধান্ত জানালেও পরে তা একদিন পেছানো হয়েছে বলে জানিয়েছেন PTI নেতা ফাওয়াদ চৌধুরী। পাকিস্তানের দ্য ডন পত্রিকা জানিয়েছে, ইমরান খান প্রথমে এই লং মার্চ মঙ্গলবার থেকে আবার শুরুর সিদ্ধান্ত জানালেও পরে দলের নেতা ফাওয়াদ চৌধুরী এক টুইটে দিন তারিখ পরিবর্তন করেছেন। আগামী বুধবার দুপুর 2টায় ওয়াজিরাবাদ থেকে লং মার্চ ফের শুরু হচ্ছে। এর আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান তেহরিকে ইনসাফ বা PTI চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, ওয়াজিরাবাদের যে স্থানে আমি সহ 11 জন গুলিবিদ্ধ হয়েছিলেন সেখান থেকে এই মঙ্গলবার আবার লং মার্চ শুরু হবে। ইমরান খান 2018 সালে ভোটে জিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। এরপর জাতীয় পরিষদে অনাস্থা ভোটে গত 9 এপ্রিল ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছেন ইমরান খান। এরই ধারাবাহিকতায় তিনি লং মার্চের ডাক দেন। গত 28 অক্টোবর লাহোর থেকে শুরু হয় এই কর্মসূচি। 4 নভেম্বর শেষ হওয়ার কথা ছিল এই লং মার্চ। তার একদিন আগে 3 নভেম্বর ওয়াজিরাবাদ শহরে সমাবেশ চলাকালে গুলিবিদ্ধ হন ইমরান খান। ইউক্রেনের সামরিক বাহিনী মার্কিন নির্মিত হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন এলাকার কাখোভস্কায়া জলবিদ্যুৎ প্রকল্পে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের একটি গেট ধ্বংস হয়েছে। খেরসনের ইমার্জেন্সি সার্ভিস রাশিয়ার রিয়া নভোস্তি বার্তা সংস্থাকে একথা জানিয়েছে। খেরসন এলাকার একজন কর্মকর্তা জানান, জলবিদ্যুৎ প্রকল্পে ছয়টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এর মধ্যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে পাঁচটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনী এই জলবিদ্যুৎ প্রকল্প ধ্বংসের জন্য এমন কোনো প্রচেষ্টা নেই যা তারা চালায়নি এবং এই প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। পরে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র জলবিদ্যুৎ প্রকল্পের বড় রকমের ক্ষয়ক্ষতি করতে ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো অভিযোগ করে আসছিল যে দিনেপির নদীর তীরে অবস্থিত কাকোভাস্কায়া জলবিদ্যুৎ প্রকল্পে হামলা চালানোর চেষ্টা করছে ইউক্রেন। সৌদি আরবের বিমান বাহিনীর একটি F-15S জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের সময় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। হতাহতের ঘটনা ঘটেনি। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, রোববার রাতে যান্ত্রিক ত্রুটির কারণে ওই যুদ্ধ বিমান কিং আবদুল আজিজ বিমানঘাটির প্রশিক্ষণ এলাকায় বিধ্বস্ত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে সৌদির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি বলেছে, দুর্ঘটনার সময় বিমানটিতে দুইজন পাইলট ছিলেন। বিমানটি মাটিতে আশ্রয় পড়ার আগে জরুরি প্রস্থান ব্যবস্থা ব্যবহার করে তারা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পুলিশ বাহিনীকে লক্ষ্যবস্তু করে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের স্টাইলে বর্বরচিত সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। সন্ত্রাসবাদের শিকার ক্ষতিগ্রস্তদের স্বার্থ দেখাশোনার জন্য গঠিত আন্তর্জাতিক সংস্থা। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজন হুসাইন।
সন্ত্রাসবাদের শিকার ক্ষতিগ্রস্তদের স্বার্থ দেখাশোনার জন্য গঠিত আন্তর্জাতিক সংস্থার প্রধান সাভা আল সাফি গতকাল রোববার এক বিবৃতিতে বলেছেন, ইরানের পুলিশ বাহিনীকে লক্ষ্যবস্তু করে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের স্টাইলে বর্বরচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি। বিবৃতিতে বলা হয়েছে, যতক্ষণ না তারা আমাদেরকে হত্যা করবে ততক্ষণ পর্যন্ত আমরা চুপ থাকব শীর্ষক স্লোগানের আওতায় বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের শিকার ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় গঠিত আন্তর্জাতিক সংস্থা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি আহ্বান জানাচ্ছে যে তারা যেন তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ, অপরাধী রাষ্ট্র এবং উগ্র গোষ্ঠী যারা দায়েশকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করে। কারণ এসব অপরাধী সরকার এবং সহিংসতাকামী গোষ্ঠীর লক্ষ্য হচ্ছে হত্যা, ভাঙচুর এবং আরও বিভিন্ন উপায়ে স্বাধীন জাতিগুলোর বিরুদ্ধে নাশকতামূলক তৎপরতা চালানো। ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের একটি জনপ্রিয় মাজারে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৩০ জনেরও বেশি জিয়ারতকারী আহত হওয়ার পাশাপাশি ইরানের আলবর্জ প্রদেশে একটি সশস্ত্র গোষ্ঠীর হামলায় দেশটির স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের একজন কর্মী শহীদ এবং ১০ জন পুলিশ সদস্য আহত হওয়ার পর সংস্থাটির পক্ষ থেকে এই বিবৃতি এল। ইরানের গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, শাহচারাগ মাজারে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারীরা দেশের আরও বেশ কয়েকটি স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলা ও বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল, কিন্তু এর আগেই এসব সন্ত্রাসীকে শনাক্ত করে তাদেরকে নিষ্ক্রিয় করা হয়। তারা ইরানে অস্থিরতাকে কাজে লাগিয়ে তাদের অপরাধের পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসক গোষ্ঠী সহ শত্রুদের অভিন্ন লক্ষ্যের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। বাস্তবতা হল, পশ্চিমা সরকারগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার দাবি করলেও সন্ত্রাসবাদ সহ অনেক ক্ষেত্রে দ্বৈত নীতির চর্চা করা তাদের পরস্পর বিরোধী চরিত্রের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এদিকে সন্ত্রাসবাদের অন্যতম শিকার এবং এই অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের অগ্রদূত হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার প্রচেষ্টা অব্যাহত রাখতে এখনও দৃঢ় প্রতিজ্ঞ। ইরানে সাম্প্রতিক সহিংসতা এবং দাঙ্গা আমেরিকাসহ পাশ্চাত্য দেশগুলোর মদদে সংঘটিত হচ্ছে বলেই তেহরান মনে করে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
বাংলাদেশে সাইবার অপরাধের প্রবণতা বেশ বেড়ে গেছে। সাইবার অপরাধে বিশেষভাবে ভোগান্তি বাড়ছে নারীদের, টার্গেট করা হচ্ছে প্রবাসীদেরও। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে অনলাইন যোগাযোগ মাধ্যমে বাড়ছে অপরাধ প্রবণতা, আর এই সাইবার অপরাধে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের, যার মধ্যে সবচেয়ে বেশি শিকার হচ্ছেন মধ্যবয়সী নারী, পুরুষ এবং শিশুরা। শুধু ব্যক্তি নয়, রাষ্ট্র ও এর শিকার। পুলিশের তথ্য বলছে 2021 সালে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে 20,000-এরও বেশি নারী হয়রানির শিকার হয়েছেন, আর চলতি বছরের অক্টোবর পর্যন্ত হয়রানির শিকার হয়েছেন প্রায় 16,000 মানুষ। 2021 সালে পুলিশ সদর দপ্তরের সাইবার সাপোর্ট ফর ওমেন উইংয়ে 12,000-এরও বেশি অভিযোগ এসেছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর সাইবার অপরাধ নিয়ন্ত্রণে। বিভিন্ন গোয়েন্দা নজরদারির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে অনলাইন যোগাযোগ মাধ্যম ইমো হ্যাকারদের একটি গ্রুপকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ গণমাধ্যমকে জানান, ইমো হ্যাক করে সারা দেশেই অনেক বড় প্রতারণার জাল ফেলেছে একটি চক্র। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সভাপতি কাজী মুস্তাফিজ রেডিও তেহরানকে বলেন, সাইবার অপরাধ নিয়ে গভীরভাবে ভাববার সময় এসেছে। সাইবার অপরাধ সমাধানের জন্য সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
বলা উচিত বা পাঠ্য বইয়ে যুক্ত করা গেলে সবচেয়ে ভালো, মানে বিষয়গুলো এক নিয়মিত ব্যাপার। মানুষ তো জানে, ভুলে যায়, আবার জানাইতে হয়, একটা নিয়মিত প্রক্রিয়া আর কি। সবসময় এই কথাগুলো বলতে হবে, ইন্টারনেটের ভালো দিক মন্দ দিক যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে অভিভাবকদের সচেতন হওয়া জরুরি।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক আসর প্রিয়জন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজকের অনুষ্ঠানও শুরু করব একটি বাণী শুনিয়ে। নবী বংশের মহান ইমাম হযরত জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, সুখের সময় আল্লাহর নিয়ামত হল অনুগ্রহ, আর কষ্টের মধ্যে তার নিয়ামত হল গুনাহ থেকে পবিত্র হওয়া।
আমরা সবাই মহান আল্লাহর অনুগ্রহ লাভে সচেষ্ট হব এবং গুনাহ থেকে পবিত্র থাকার চেষ্টা করব। এ প্রত্যাশায় নজর দিচ্ছি চিঠিপত্র ও ইমেলের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে ভারতের ছত্রিশগড়ের ভিলাই থেকে, আর পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা আনন্দমোহন বাইন। তেহরানের ঠিকানায় সরাসরি পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, 5 জুন প্রচারিত বিশেষ অনুষ্ঠান থেকে জানতে পারলাম যে ফার্সি 15 খোরদাদ ইরানের ইতিহাসে একটি স্বর্ণোজ্জ্বল দিন। 1963 সালের এই দিনে ইরানের স্বৈরাচারী শাহ সরকারের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল ঐতিহাসিক 15 খোরদাদ গণজাগরণ। এই বিপ্লবে নেতৃত্ব দেন ইমাম খোমেনি। চিঠির শেষাংশে এ শ্রোতাবন্ধু জানতে চেয়েছেন, আমি কিছু পত্র পোস্টের মাধ্যমে পাঠিয়ে থাকি, আপনারা সেগুলো পান কিনা জানাবেন।
ভাই আনন্দমোহন বাইন, তেহরানের ঠিকানায় আপনার পাঠানো সবগুলো চিঠি আমরা পাচ্ছি, তবে অনেক দেরিতে। তারপরও ডাকযোগে চিঠি পাঠানোয় আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের নরসিংদী জেলার মনোহরদি থানার কাটাবাড়িয়া থেকে এসটি তাইজুল ইসলাম পাঠিয়েছেন এবারের চিঠিটি। ইমেইলে পাঠানো ছোট্ট চিঠিতে তিনি লিখেছেন, রেডিও তেহরানের প্রতিটি প্রচার আমাকে মুগ্ধ করে। সরকারি দায়িত্বে ব্যস্ত থাকা সত্ত্বেও আমার রেডিও তেহরান শুনতে ভুল হয় না। আমি এই বেতার থেকে পবিত্র কোরআন তিলাওয়াত এবং এর অর্থ শুনতে পারি, যা আর কোনো বেতারে শুনতে পাই না। দেশ বিদেশের নিত্য নতুন ও বস্তুনিষ্ঠ খবরাখবর আমরা একমাত্র রেডিও তেহরানের বিশ্ব সংবাদের মাধ্যমে শুনতে পারি, যা আমাদের অনেক উপকারে আসে। আমি রেডিও তেহরানের আগামী পথ চলার সফলতা কামনা করছি।
সরকারি দায়িত্বে ব্যস্ত থাকা সত্ত্বেও নিয়মিত রেডিও তেহরান শুনছেন এবং উপকৃত হচ্ছেন জেনে ভালো লাগলো। চিঠি লিখে বিষয়টি আমাদেরকে জানানোই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে এসেছে এবারের মেইলটি।
আর পাঠিয়েছেন বিধানচন্দ্র সান্যাল, তাই না?
হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। বালুরঘাট ঢাকা কলোনি মানেই তো বিধানচন্দ্র সান্যাল। এই মেইলে তিনি ইরানের সর্বোচ্চ নেতা সম্পর্কে মূল্যায়ন করেছেন এভাবে,
ইরানে ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনির সুযোগ্য উত্তরসূরি বর্তমান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইলজমা খামেনির কণ্ঠে বারবার ধ্বনিত হচ্ছে উন্নত ও সমৃদ্ধ ইরানের জন্য আগামীর শপথ। কর্তব্যে তিনি কঠিন, নিজের বিশ্বাসে তিনি সূর্যের মতো। তাঁর দূরদর্শিতা, বিজ্ঞতা আর উদ্ভাবনী নেতৃত্বের শক্তিতে তিনি অনন্য হয়ে উঠেছেন। তাঁর চরিত্রের এত বৈচিত্র্য, ইসলামের প্রতি অগাধ জ্ঞান এবং ইসলামী ঐক্যের প্রতি নিমগ্নতা, ইরানের প্রতি এত মমত্ববোধ, কল্পনাতীত, এক কথায় বিরল। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই পত্র শেষ করছি।
আমরাও ইরানের সর্বোচ্চ নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তো চমৎকার লেখাটির জন্য বিধানচন্দ্র সান্যাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের পর আবারও বাংলাদেশের চিঠি। এটি পাঠিয়েছেন চাপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট জাম্বারিয়া থেকে মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া। তিনি লিখেছেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের জন্মদিন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রচারিত বিশেষ রংধনুর আসরটি আমি ওয়েবসাইটে শুনলাম। অনুষ্ঠানে বাংলাদেশের শিশু তাসমিয়া, অয়ন, ইরফান ও ইরানের অনাহিতার কণ্ঠে নবীজিকে ভালোবাসার কারণ সংক্রান্ত প্রাণবন্ত সাক্ষাৎকার ও কবিতা আবৃত্তি খুব ভালো হয়েছে। মহানবীকে নিয়ে অনাহিতার কণ্ঠে ইরানি কবি শেখ সাদির ফার্সি কবিতা আবৃত্তি খুব সুন্দর ও মনোমুগ্ধকর হয়েছে। ইরফানুলের কণ্ঠে আরবি নাতের রাসুলও খুব ভালো লেগেছে। বাংলাদেশ ও ইরানের 4 জন শিশুর অংশগ্রহণে সাজানো রংধনুর বিশেষ আসরটি সত্যি অনবদ্য ও মনে রাখার মতো একটি সুন্দর অনুষ্ঠান। চিঠির শেষাংশে এই শ্রোতা ভাই ইরানি কোনো বিখ্যাত শিল্পীর কণ্ঠে ফার্সি ভাষায় লেখা একটি নাতে রাসুল শোনানোর অনুরোধ জানিয়েছেন।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি আপনি সহ অনেক শ্রোতার প্রশংসা পেয়েছে। সবার প্রশংসা পেয়ে অনুষ্ঠান তৈরি সার্থক হয়েছে বলে আমরা মনে করছি। তো আব্দুল হাকিম ভাই, আপনার অনুরোধের গানটি আজকের অনুষ্ঠানের শেষের দিকে প্রচার করার ইচ্ছে রাখছি। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওদা থানার ঝাউবোনা গ্রাম থেকে হামিম হোসেন মণ্ডল বুলবুল পাঠিয়েছেন এবারের মেইলটি।
বুলবুল ভাই, উনি বোধহয় অনেকদিন পর চিঠি লিখলেন, তাই না?
হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। চলতি বছরে লেখা এটি প্রথম চিঠি তার। আমি বরং তার চিঠি থেকে কিছু অংশ পড়ে শোনাচ্ছি। বুলবুল ভাই লিখেছেন, যারা সংবাদ জানতে আগ্রহী তথা বিশ্বের খবরাখবর জানতে প্রবল ইচ্ছুক তাদেরকে অবশ্যই নিজের ভাষায় রেডিও তেহরান শুনতে হবে। এখানে প্রথাগত রেডিও ছাড়াও ইন্টারনেটে রেডিও শোনা যাচ্ছে, ফলে একটি স্মার্টফোন আর তাতে ইন্টারনেট সংযোগ থাকলেই যথেষ্ট। সময় মতো ওয়েবসাইট ভিজিট করে বিকল্প বাছলে যে কোনো স্থানেই রেডিও তেহরান বেজে উঠবে, উঠছেও। রেডিও তেহরানের অনুষ্ঠান যেন নিরবচ্ছিন্নভাবে চলতেই থাকে সবসময়, ভবিষ্যতের দিকে এই কামনা করছি।
প্রকৃত সত্য চাপা পড়ে যায় বিজ্ঞাপনে, বস্তুনিষ্ঠতা পাই রেডিও তেহরানে, এই শিরোনামে হামিম হোসেন মণ্ডল বুলবুল ভাইয়ের লেখাটি আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আশা করি আগ্রহীরা পড়ে নেবেন। তো চমৎকার লেখাটির জন্য বুলবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ির রংধনু বেতার শ্রোতা সংঘের সভাপতি শাওন হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি। শরতের শুভ্র কাশফুলের শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, রেডিও তেহরান একটি পূর্ণাঙ্গ গণমাধ্যম। বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া সংবাদ পরিবেশনের পাশাপাশি এই বেতার কেন্দ্র প্রচার করে বস্তুনিষ্ঠ ও জীবন ঘনিষ্ঠ নানা অনুষ্ঠান। রেডিও তেহরানের ওয়েবসাইট পার্স টুডে ভিজিট করলে যে কেউ অবাক হতে বাধ্য, কারণ বস্তুনিষ্ঠ খবরের পাশাপাশি সুন্দর ও ব্যতিক্রমী অনুষ্ঠান দিয়ে সাজানো এত ভালো মানের বাংলা ভাষার ওয়েবসাইট আমরা খুব কম দেখতে পাই। রেডিও তেহরান শ্রোতাদের শুধু সংবাদ ও বিনোদনের খোরাক মিটিয়ে থাকে তা নয়, সংবাদ ও বিনোদনের পাশাপাশি শ্রোতাদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতি সপ্তাহে প্রচারিত হয় জনপ্রিয় ধারাবাহিক স্বাস্থ্যকথা। এরপর শাওন ভাই 19 অক্টোবর স্বাস্থ্যকথা অনুষ্ঠানে শিশুর অতি চঞ্চলতা বা ADHD রোগ সম্পর্কে মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার তাজুল ইসলামের আলোচনা থেকে উপকৃত হয়েছেন বলে উল্লেখ করেছেন।
স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগলো। তো সুন্দর মতামতের জন্য শাওন হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারের চিঠিটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া থানার গোংরা গ্রাম থেকে আল আমিন শেখ হিরামন। তিনি লিখেছেন, এতদিন শিক্ষা লাভ করেছি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও আমার গুরুজনদের কাছ থেকে, কিন্তু আমার মনে হয় শিক্ষার কোনো শেষ নেই। সে আশা পূরণ করছে রেডিও তেহরান বাংলা বিভাগ, অর্থসহ কোরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, দর্পণ, কথাবার্তা, গল্প ও প্রবাদের গল্প সহ রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান মন ছুঁয়ে যাওয়ার মতো। আমার কাছে জীবন মানে রেডিও তেহরান বাংলা।
রেডিও তেহরানকে নিজ জীবনের সাথে তুলনা করায় বুঝতে পারছি আপনি এ বেতারকে কতটা ভালোবাসেন। তো মতামত সমৃদ্ধ ইমেলের জন্য আল আমিন শেখ হিরামন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের মাদারীপুর জেলার শ্রীনাথদীর স্বপ্ন সংগ্রাম শ্রোতা ক্লাবের সভাপতি মোহাম্মদ রাসেল শিকদার পাঠিয়েছেন এই মেলটি। তিনি আমাদের কয়েকটি সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন। ইসলাম ও ইরানি পরিবার বিষয়ক অনুষ্ঠান সুখের নীর অনুষ্ঠান সম্পর্কে লিখেছেন, সুখের নীর অনুষ্ঠানটি আমার অনেক প্রিয় একটি অনুষ্ঠান। গত সপ্তাহে অনুষ্ঠানের শুরুতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের একটি বাণী দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান থেকে বিয়ের উপকারিতা সম্পর্কে জেনে অবাক হলাম। বিয়ে দেহ ও মনে সুস্থতা আনে, অকাল মৃত্যুর ঝুঁকি 15% কমায়, হাসপাতালে যেসব রোগী ভর্তি হয় তার মধ্যে বিবাহিতরা দ্রুত সেরে ওঠে, 382 জন হৃদরোগ আক্রমণ রোগীর উপর 10 বছর ধরে সমীক্ষা চালিয়ে দেখা গেছে বিবাহিতদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি 26% কম। এরপর স্বাস্থ্যকথা অনুষ্ঠানে ডেঙ্গু জ্বর সম্পর্কে ডক্টর কবিরুল হাসানের আলোচনাটি অনেক ভালো লেগেছে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশের মেহেরপুর জেলার কুলবাড়িয়া গ্রাম থেকে মোহাম্মদ বানী আমিন বিশ্বাস লিখেছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, আমি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের তথা ইসলামের সংবাদ প্রাধান্য দিয়ে থাকি। আমি শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তবে ইমেইল পাঠানো ও লেখার সঠিক নিয়মকানুন জানি না, আশা করি জানাবেন।
শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে রেডিও তেহরানের বিভিন্ন অনুষ্ঠান, ওয়েবসাইট কিংবা ইরান সংক্রান্ত বিষয়ে মাসে অন্তত 2টি চিঠি লিখতে হবে। লেখার গুণগত মান বিবেচনায় আপনার লেখা উত্তীর্ণ হলে বিজয়ী ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আসরের শেষ মেইলটি পাঠিয়েছেন মোহাম্মদ ঘড়ি শাহ। এ শ্রোতা বন্ধুর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার গড়বেতা গ্রামে। প্রিয়জনকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, বেশ কিছু সময় তোমার আঙ্গিনায় আসতে পারিনি, কারণটা অবশ্য নেহাতি ব্যক্তিগত, তাই বলে ভুলে যাওয়ার প্রশ্নটা এখানে এনো না। আমি আজও রোমাঞ্চিত হই তোমার উদাত্ত কণ্ঠে। আমি প্রতি মুহূর্তে তোমার উপস্থিতি অনুভব করতাম যখন মুসলিমদের হা হুতাশ কানে আসত। আমি তোমার উপস্থিতি টের পেতাম সেখানে একটা বলিষ্ঠ প্রতিবাদে। সে যাই হোক, আমি একটি কবিতা পাঠাচ্ছি এবং অনুরোধ করছি এটা বোন আক্তার জাহানের কণ্ঠে প্রিয়জনে আবৃত্তি করার জন্য।
আমাদের কণ্ঠে শুনে এই শ্রোতা বন্ধু যেমন রোমাঞ্চিত হন, ঠিক তেমনি আমরা সহ শ্রোতা বন্ধুরাও তাঁর লেখা কবিতা শুনে নিশ্চয়ই রোমাঞ্চিত হবেন। তাহলে আর দেরি না করে আক্তার জাহান আপা আপনি কবিতাটি পড়ে শোনান।
কবিতাটি নাসির ভাই আবৃত্তি করলেই কিন্তু বেশি ভালো লাগতো, কি আর করা, শ্রোতা বন্ধু ঘড়িশার অনুরোধ রাখার চেষ্টা করছি। তিনি লিখেছেন, তেহরান 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 রেডিও তেহরান, তোমায় ভালোবাসি দিয়ে মন প্রাণ, তুমি প্রিয়জন ন্যায়ের অনির্বাণ, তুমি শিখিয়াছ জ্বলতে, তুমি শিখিয়াছ সত্য বলতে, মজলুমের তুমি সাহসের পরশ পাথর, স্বৈরচারীর বুকে খাড়া কৃপাণ, তেহরান 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 তুমি রেডিও তেহরান। তোমার সাবলীল কণ্ঠে ইতিহাস ধ্বনিত হয় সহজ ছন্দে, তোমার সনকের প্রলম্বিত কম্পনে জেগে সাম্যের আহ্বান, তেহরান 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 তুমি রেডিও তেহরান।
বাহ, চমৎকার আবৃত্তি করলেন আপনি, আর চমৎকার কথা ও ছন্দে রেডিও তেহরানকে মূল্যায়ন করেছেন ঘড়ি ভাই, এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি মাঝে মধ্যে তিনি আমাদেরকে লিখবেন। তো শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজন এক এক করে ফুরিয়ে এসেছে। বিদায় নেয়ার আগে আপনাদের জন্য রয়েছে সিনিয়র শ্রোতা আব্দুল হাকিম মিয়ার অনুরোধের একটি গান। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ফার্সি ভাষায় গানটি লিখেছেন ওয়ালা মোহাম্মদ আর গেয়েছেন মেহেদি ইয়াকময়ী।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শুনলেন প্রিয়জন অনুষ্ঠানটি। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 7 নভেম্বর সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, পরিবহন ধর্মঘটের সঙ্গে শ্রমিক মালিকদের কোনো সম্পর্ক নেই, শিমুল বিশ্বাস ইত্তেফাক। যুগান্তর লিখেছে, ডলার সংকট, সার আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা। প্রথম আলোর খবর, একযোগে 100 সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বিএনপি সমাবেশ থেকে বিচারপতি মানিকের উপর হামলা, বলেছে ডিবি। কালের কণ্ঠ, মানবজমিন লিখেছে, 27 ছাত্রের সঙ্গে কলেজ শিক্ষকের অনৈতিক সম্পর্ক, তোলপাড় ধামরাই। মুক্তিযোদ্ধা সৈনিক হত্যার ঘটনায় তদন্ত কমিশন শুরু হচ্ছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন। কলকাতার শিরোনাম, অসমে ভয়াবহ ডেঙ্গু, ডিফুতে স্কুল কলেজ বন্ধের নির্দেশ প্রশাসনের, সংবাদ প্রতিদিন। আর্থিকভাবে অনগ্রসরদের জন্য সংরক্ষণ বৈধ, রায় দিল সুপ্রিম কোর্ট আজকাল। আনন্দবাজার পত্রিকার খবর, কমছে দূষণ, বুধবার থেকে দিল্লিতে খুলছে স্কুল, বাড়ি থেকে কাজ নয়। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। একযোগে 100 সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম আলো সহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, যান চলাচলের জন্য 25 জেলায় 100টি সড়ক সেতুর উদ্বোধন করা হলো।
দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সারা দেশে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে বর্তমান সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে এই সেতুগুলো একযোগে উদ্বোধন করেন শেখ হাসিনা। তিনি বলেন, এটি হচ্ছে একযোগে ১০০ সেতু উদ্বোধনের একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে। কালের কণ্ঠের একটি খবরে প্রধানমন্ত্রীর আরেকটি বক্তব্য পরিবেশিত হয়েছে। তিনি বলেছেন, তেল গ্যাস পানি বিদ্যুৎ ব্যবহার সীমিত করতে হবে। ইত্তেফাকের খবর, দমন পীড়ন করে গণজাগরণ দমানো যাবে না, বলেছেন মির্জা ফখরুল। বিস্তারিত খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব বলেছেন, দেশের মানুষ আজ জেগে উঠেছে, কোনো বাধাই কাজে আসছে না। এ লড়াই গণতন্ত্র উদ্ধারের লড়াই, মুক্তির লড়াই। এ সংগ্রামে জাতি বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে এক হতে হবে। জাতিকে এ সরকার থেকে উদ্ধার করতে হবে। সরকারের দমন পীড়নে গণজাগরণ দমানো যাবে না। বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, গণতন্ত্র উদ্ধারে চলমান আন্দোলনে মামলা দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। আমাদের কি দমিয়ে রাখতে পেরেছে? দেশের মানুষকে দমিয়ে রাখতে পেরেছে? পারেনি, আর পারবেও না। রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে তিনি এমন্তব্য করেন। সরকারের নির্দেশে ভয় দেখিয়ে পরিবহন ধর্মঘট করা হয়েছে, শিমুল বিশ্বাস বলেছেন একথা। মানবজমিন, প্রথম আলো সহ বেশ কয়েকটি দৈনিকের খবরে বলা হয়েছে, বিএনপির গণসমাবেশের আগে যে ধর্মঘট করা হচ্ছে তার সঙ্গে বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং সাধারণ শ্রমিক মালিকদের কোনো ধরনের সম্পর্ক নেই। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস একথা বলেছেন। বিএনপির এই নেতা বলেন, পুরোপুরি সরকারের নির্দেশে অতি উৎসাহী পুলিশ সহ স্থানীয় প্রশাসন আর ক্ষমতাসীন দলের ক্যাডাররা ভয় ভীতি দেখিয়ে পরিবহন ধর্মঘট করেছে। বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে গণপরিবহন বন্ধ করার দায় দলের নেতাদের উপর চাপিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী হাসান মাহমুদের বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়। মুক্তিযোদ্ধা সৈনিক হত্যার ঘটনায় তদন্ত কমিশন হচ্ছে, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিপ্লবের নাম করে ১৯৭৫ সালে হত্যা করল, ১৯৭৭ সালে জাপানি বিমান ছিনতাই হল, পরে প্রচার করল কু হয়েছে, কুর নাম করে হত্যা করেছে, কথায় কথায় মৃত্যুর হোলি খেলা করেছে, সেসব ঘটনার বিচার হবে, এজন্য তদন্ত কমিটিও হচ্ছে। প্রধানমন্ত্রী ন্যায়ের পক্ষে আছেন, তিনি যখন আছেন বিচার হবে, যুদ্ধ অপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা করেছেন। যুগান্তরের অর্থনীতি বিষয়ক খবরে লেখা হয়েছে, রেমিটেন্স পাঠাতে চার্জ লাগবে না। বিস্তারিত খবরে বলা হয়েছে, চলমান ডলার সংকটে বৈধভাবে রেমিটেন্স বাড়াতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে কোনো চার্জ লাগবে না। এছাড়া দেশের বাইরে ছুটির দিনে নিজস্ব এক্সচেঞ্জ হাউস খোলা রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপর এক খবরে লেখা হয়েছে, ডলার সংকটের কারণে সার আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, জটিলতা সৃষ্টি হচ্ছে এলসি খোলা ও বিল পরিশোধে। আমদানির জন্য ৫১৯ কোটি ডলার যোগান নিশ্চিতে অর্থ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। কেরলে রাজ্যপাল সংঘাত চরমে, এবার আদালতের দ্বারস্থ বাম সরকার। সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে বলা হয়েছে, শীঘ্রই রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারে কেরলের বাম সরকার। এ ব্যাপারে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে, প্রয়োজনে সুপ্রিম কোর্টেও আবেদন জানানো হতে পারে। সম্প্রতি একাধিক ইস্যুতে রাজ্যপালের সঙ্গে কেরল সরকারের সংঘাত বেঁধেছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আক্রমণ করেছেন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। বায়ু দূষণ সম্পর্কিত খবরে দৈনিক আনন্দবাজার লিখেছে, দিল্লির বাতাসে দূষণের পরিমাণ একটু হলেও কমেছে, তাই বুধবার থেকে খুলে যাবে রাজধানীর সব প্রাথমিক স্কুল। সরকারি দপ্তরেরও ৫০% কর্মীর বাড়ি থেকে কাজ করার নির্দেশও বাতিল করা হয়েছে। এদিকে করোনা মহামারীর প্রকোপ কিছুটা কমতে না কমতেই অসমে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। মশকবাহিত রোগটির মোকাবেলায় হিমশিম খাচ্ছে বিজেপি শাসিত রাজ্যটির স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে ডিফু শুরুতে সেখানে সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। খবরটি পরিবেশিত হয়েছে সংবাদ প্রতিদিনে। আর্থিকভাবে অনগ্রসরদের জন্য সংরক্ষণ বৈধ রায় দিল সুপ্রিম কোর্ট। আজকাল সহ কয়েকটি পত্রিকার খবরে বলা হয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য বৈধ সংরক্ষণ জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ের পরিপ্রেক্ষিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষেরা সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের সুযোগ পাবে। শীর্ষ আদালতের এই রায় নিয়ে একসারিতে অবস্থান করছে কেন্দ্রের শাসক দল বিজেপি, বিরোধী দল তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলো। তবে এই আবহাওয়ায় উঠে আসছে নতুন দাবিও। সোমবার রায় ঘোষণার পর থেকেই কেন্দ্রীয় সরকারের কাছে বেকারদের কাজের জন্য সুযোগ তৈরি করার দাবি তুলেছে বিরোধীরা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, বিদায় নেওয়ার আগে বিশেষ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানে তৈরি বভার 373 ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষা ব্যবস্থা পঞ্চম প্রজন্মের চৌকস জঙ্গি বিমানও ধ্বংস করতে সক্ষম, কমান্ডার সাফাহি বার ফারদের মন্তব্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে শতকরা 43% মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে, নতুন জনমত জরিপের তথ্য। জনগণকে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি সঞ্চয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ ওয়াইসি বলেছেন, সেদেশের কোনো দলেই চায় না সংখ্যালঘু মুসলিমদের কোনো নেতৃত্ব তৈরি হোক। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা লিখে রাখুন, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767 তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 100। আর ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা লিখে রাখুন, firsttoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।